ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে ভারতের সঙ্গে 33টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসাবে ঝাড়গ্রামের নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তাছাড়াও রয়েছে নারী ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকার।
আমার একটা জীবনের স্বপ্ন আর কমিটমেন্ট যে আমি এই কাজ করে যাব সবসময়, যাতে মহিলা আর মেয়েদের আমি সাহায্য করতে পারি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। কিরগিজিস্তানের গোয়েন্দা বিভাগ থেকে কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, সোমবার রাশিয়ায় প্রাণঘাতী পাতাল রেল বিস্ফোরণের পেছনে যে ছিল বলে সন্দেহ করা হচ্ছে সে কিরগিজিস্তানে জন্মগ্রহণকারী এক রুশ নাগরিক। কিরগিজিস্তান নিরাপত্তা সার্ভিস GKNB-র জনৈক মুখপাত্র ওই সন্দেহভাজনের পরিচিতি শনাক্ত করে তাকে আকবরজান জালিলভ বলে চিহ্নিত করেছেন। তার জন্ম কিরগিজিস্তানে 1995 সালে। এর আগে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার পরিবেশিত খবরে রুশ কর্তৃপক্ষ কথিত ওই বোমাবাজকে 23 বছর বয়সী মধ্য এশীয় এক ব্যক্তি বলে উল্লেখ করেছিল। সেন্ট পিটার্সবার্গের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা রুশ স্বাস্থ্যমন্ত্রী ভিরোনিকা সোকভর্তসোভা মঙ্গলবারের এক সংবাদ অবহিতকরণ সমাবেশে আগে যে 11 বলা হয়েছিল সেটাই এখন 14-তে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্ববৃহৎ আরব রাষ্ট্র মিশরের সঙ্গে বহু বছর যাবৎ যে হিমশীতল সম্পর্কটা চলে আসছিল সেটাই পাল্টিয়ে দিলেন গতকাল সোমবার। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এসসিসিকে তিনি উষ্ণ আন্তরিকতায় স্বাগত জানালেন হোয়াইট হাউসে। ইসলামপন্থী উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিশরের সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারককে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছিলেন সেই 2009 সালে। মুবারককে ক্ষমতাচ্যুত করে কয়েক বছরের সৃষ্ট রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে সাবেক সেনাধি নায়ক স্বৈরশাসক জেনারেল সিসিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল যে পরিস্থিতি, তারপর এই প্রথম মিশরীয় কোনো নেতা হোয়াইট হাউস এলেন। সিরিয়ার উত্তরাঞ্চলের গ্যাস হামলার সন্দেহজনক ঘটনায় মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 58। অসামরিক মানুষজনের এ সংখ্যাটা জানিয়েছে দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি মনিটরিং গ্রুপ। ব্রিটিশ ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলবর্তী ইদলিব প্রদেশের খান শেখুন জনপদের ওই বিমান হামলায় নিহতদের ভেতর ছোট ছোট বাচ্চাই ছিল কমসে কম 11টি। সিরিয়ার 6 বছর স্থায়ী নৃশংস গৃহযুদ্ধে এই বিমান হামলাকে ত্রাস সঞ্চারী হত্যাযজ্ঞ রূপে অভিহিত করেছে দেশটির ন্যাশনাল কোয়ালিশন। রাশিয়া পোস্টাপোষ্টিভাবে এ হামলায় তাদের কোনো ভূমিকার কথা সটান অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা সংস্থা বোয়িং বলেছে, ইরানের আসেমান এয়ারলাইন্সকে তারা তাদের 30টি 737 MAX জেট বিমান বিক্রি করতে সম্মত হয়েছে। অঙ্কের হিসেবে এ বিক্রির অফার অর্থমূল্য $300 কোটি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক রফা সম্পন্ন হওয়ার পর যে অর্থনৈতিক বিধিনিষেধ প্রশমিত হয় তার আওতায় বোয়িংয়ের সঙ্গে সম্পাদিত এ ধরনের বিক্রি চুক্তি এটা দ্বিতীয়। ইরানে আর 80টি বিমান কিনেছিল ডিসেম্বরে, যার বিক্রি মূল্যের পরিমাণ ছিল অর্থমূল্যে $1,660,000 কোটি। আসেমান এয়ারলাইন্স বিমানগুলো পেতে শুরু করবে 2022 সাল থেকে, তবে এ রফা যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন সাপেক্ষেই নিশ্চিত হবে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7-10 এপ্রিলের ভারত সফরে দুই দেশের মধ্যে 33টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী HMahmood আলী জানিয়েছেন, বাণিজ্য, বিনিয়োগ, যাতায়াত ও যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন খাতে ওইসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বহুল আলোচিত প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে প্রশ্নের উত্তরে তিনি ইতিবাচক বা নেতিবাচক কোন জবাব দেননি, শুধু বলেছেন না জানিয়ে কোনো কিছুই করা হবে না আর এর জন্য অপেক্ষা করতে হবে। আর তিস্তা চুক্তি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এত বিষয় রয়েছে যে এর মধ্যে কোনটি চুক্তি হলো বা হলো না এতে কিছু যায় আসে না। তবে ঢাকায় অপর এক অনুষ্ঠানে মন্ত্রী তোফায়েল আহমদ প্রতিরক্ষা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারকের যৌক্তিকতা নিয়ে পুনরায় প্রশ্ন উত্থাপন করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতে চলে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় সরকার স্পষ্টতই জানিয়েছে, এদেশে অবৈধভাবে প্রবেশ করে ঘাঁটি গাড়া রোহিঙ্গা মুসলিমদের শনাক্তকরণের কাজ চলছে এবং তাদের গ্রেপ্তার করে দেশ থেকে বিতাড়িত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, গত 5-7 বছরের মধ্যে মায়ানমার থেকে অন্তত 40,000 রোহিঙ্গা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে 3টি পথে। তার কথায় এই মুহূর্তে 5,500 রোহিঙ্গারা রয়েছেন জম্মুতে। গোটা দেশের প্রেক্ষিতে জম্মুতেই রোহিঙ্গাদের সংখ্যা সর্বাধিক বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অধিকার আন্দোলনের নেতা আমিনুল ইসলাম অপহরণ, নির্যাতন ও হত্যার 5 বছর পরেও কোনো সুবিচার হয়নি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
HRW এক বিবৃতিতে বলেছে তার কি হয়েছিল এবং কে বা কারা তাকে হত্যা করেছিল সে সম্পর্কে জানতে পারেনি তার পরিবার বা জনগণ। সংস্থাটি অভিযোগ করেছে সরকার আমিনুল হত্যার উচ্চ পর্যায়ের তদন্তের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই হয়নি। বিবৃতিতে বলা হয়, আমিনুলের অপহরণ, নির্যাতন এবং হত্যার সাথে সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ আছে। এ বিষয়ে তদন্তে পরিমিত অগ্রগতি অর্জনে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে HRW আমিনুল হত্যার জবাবদিহিতার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতে আহ্বান জানিয়েছে। দাতা দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বিশ্বব্যাপী তৈরি পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতা সমূহকে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে শনিবারের কাদা ধসে নিহত 273 জনের সমাধিস্থকরণ এখন শুরু হয়েছে। সমাহিতকরণ পর্ব ত্বরান্বিত করতে এবং ওইভাবে সংক্রমণ বিস্তার প্রতিহতকরণ নিশ্চিত করতে মখোয়া জনপদের স্বাস্থ্য কর্তৃপক্ষ মরদেহগুলো দেহাবশেষ আত্মীয় পরিজনের কাছে হস্তান্তরের কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এখন অবধি আরও 200 লোকের কোনো হদিস মিলছে না, তাঁদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। কাদার ধসের ওই মহাবিপর্যয়ে নিহতদের ভেতরে ছোট ছোট বাচ্চাই ছিল 40টিরও বেশি। এই হালের কমাসেই প্রবল বর্ষণ এবং ফুলে ফেঁপে ওঠা জলোচ্ছ্বাসের বন্যা তোড়ে দক্ষিণাঞ্চলবর্তী আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, নিহত হয়েছেন বহু মানুষ পেরু ও ইকুয়েডরে। সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র 5 অপহৃত কর্মীর সন্ধানে জোর তল্লাশি অভিযান চলছে এখন। এদেরকে আশাবাব জঙ্গিরা অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। লিউক শহরের সোমালি আর্মির সেনাধিনায়ক কর্নেল দিক আব্দি খালিফ বলেছেন, রবিবার ওই 5 WHO কর্মীকে তাঁদের বাসা থেকে ধরে নিয়ে যায় বন্দুকবাজেরা। জোর করে তাঁদেরকে তারা মোটর গাড়িতে করে নিয়ে চলে যায় প্রত্যন্ত কোনো অঞ্চলে। ওই 5 জনই সোমালি নাগরিক, কাজ করছিলেন তাঁরা WHO-র পোলিও টিকাদান কর্মসূচিতে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার ভারতের উত্তরাঞ্চলবর্তী অরুণাচল প্রদেশের পরিদর্শন সফর নিয়ে কৃত্রিম কোনো বিতর্কের সূচনা না করার কথা বলে ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ না করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে। দালাই লামা আজ মঙ্গলবার সীমান্তের ওই অঞ্চলটিতে পৌঁছেছেন আংশিকভাবে, যার দাবিদার চীনও। তবে বিখ্যাত তাওয়াং বৌদ্ধ মঠে পৌঁছুতে তাঁর বিলম্ব হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে, ওখানেই তাঁর ধর্মোপদেশ প্রদান করবার কথা। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সাবওয়েতে হামলাকারীকে গ্রেফতারে সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রেখেছে রুশ কর্তৃপক্ষ। ওই হামলায় 14 জন নিহত ও 50 জন আহত হয়। কোনো সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলা ঘটিয়েছে কিনা সেই সন্দেহে অভিযান চালিয়ে যাচ্ছে আইন রক্ষাকারী বাহিনী। ভয়েস অফ আমেরিকার মস্কো সংবাদদাতা ড্যানিয়েল স্কার্ফ এর তথ্য নিয়ে করা সেলিম হোসেন একটি রিপোর্ট করেছেন, তাই শুনুন বিস্তারিত।
সম্ভাব্য সন্ত্রাসী হামলা সন্দেহ করে রুশ কর্তৃপক্ষ সেন্ট পিটার্সবার্গ সাবওয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে এগুচ্ছে। ঘটনার পর থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। ওই হামলার তদন্ত সম্পর্কে বললেন রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের কর্মকর্তা অ্যান্ড্রেই কর্তুনভ।
I think it is clear now that it was a relatively small device. Maybe it was very difficult to detect this device.
তিনি বললেন, আমি মনে করি এটি এখন পরিষ্কার যে ছোট একটি ডিভাইস ব্যবহার করা হয়েছিল ওই হামলায়। ওই ডিভাইস শনাক্ত করা খুব কঠিন ছিল, এমনকি মেট্রো স্টেশনের বাইরেও নিরাপত্তা কর্মীদের দ্বারা তা শনাক্ত করা কঠিন ছিল। তিনি বলেন, এটি যদি সন্ত্রাসী হামলা হয়ে থাকে তবে তা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হিসেবেই আমরা নেব, কারণ রাশিয়া বহুদিন এরকম কোনো হুমকির মুখোমুখি হয়নি। 10-12 বছর আগে আমাদের এরকম কিছু ঘটনা মোকাবেলা করতে হয়েছিল, এটি যদি তাই হয়ে থাকে তবে আমরা আগের মতোই সন্ত্রাস দমনে ঘুরে দাঁড়াব। বিস্ফোরণটি ঘটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাতের সময়। ঘটনার পরপরই প্রেসিডেন্ট পুতিন তাঁর মন্তব্যে বলেন, তিনি বলেন, নিরাপত্তা রক্ষী এবং বিশেষ বাহিনীর সদস্যরা কাজ করে চলেছে হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদেরকে গ্রেফতার করতে। কি ঘটেছে, কতটা ক্ষতি হয়েছে বিস্তারিত জানানো হবে শিগগিরই। ক্ষতিগ্রস্তদেরকে এবং তাদের পরিবারকে সকল ধরনের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা। নিরাপত্তা বিশ্লেষক মার্ক গ্যালেউতি স্কাইপ সাক্ষাৎকারে বললেন, আশঙ্কা করছি এ ধরনের হামলা আরও ঘটে কিনা তা নিয়ে।
Given that we will now probably see quite a stepping up of security in the short term, if there are still more attacks, then I think this does spell exactly what the security agencies have been worried about.
তিনি বলেন, আসল কথা হচ্ছে এই হামলার পর দেখা যাবে অল্প কিছুদিনের জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে এ ধরনের আরো হামলা যদি ঘটে তা কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়টি বিবেচনায় আনতে হবে। এটি হতে পারে সন্ত্রাসী হামলা, যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে আশঙ্কার কিছু নেই, কিছু সময় পর সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। বিস্ফোরণটি এত ভয়াবহ ছিল যে সাবওয়ের বদ্ধ বাতাসে ট্রেনের বগিতে তা ভয়াবহ রূপ নেয়। হামলায় যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় সেটি ছাড়াও দ্বিতীয় আরেকটি বিস্ফোরক পাওয়া গেছে এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কেভোর্তসোভা বলেছেন, 11 থেকে মৃতের সংখ্যা বেড়ে 14-তে দাঁড়িয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী হামলার পর বিভিন্ন তদন্তে পাওয়া মৃতদেহের অংশ দেখে ধারণা করা হচ্ছে আরও অন্তত 4 জনের শরীরের অংশ সেগুলো। ঘটনাস্থলেই 11 জনের মৃতদেহ মেলে, 3 জন মারা যায় হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে এবং ম্যারিংসায়া হাসপাতালে 2 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। সাবওয়ে সিস্টেম বন্ধ রাখা হয়েছে এবং 3 দিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে হামলায় নিহতদের প্রতি শোক জানানোর লক্ষ্যে। রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সেন্ট পিটার্সবার্গের সাবওয়ের আত্মঘাতী হামলাকারী একজন রাশিয়ানি হবে। তদন্তকারীরা ওই হামলায় নিহত 14 জনের মধ্যে হতে একজনের পোড়াদেহের কিছু নমুনা থেকে সন্দেহ করছেন সেই হতে পারে হামলাকারী। কিরগিজস্তানের গোয়েন্দা কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে তাদের তদন্তে হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম আকবরজান জালিলভ, জন্ম 1995 সালে, সে একজন কিরগিজ রাশিয়ান। তবে রাশিয়া এবং কিরগিজস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি জালিলভই আত্মঘাতী হামলাকারী কিনা। এর আগে রুশ কর্তৃপক্ষ ধারণা করেছিল সম্ভাব্য বোমারু 23 বছর বয়সী একজন মধ্য এশিয়ান। ওই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলার ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে শোক প্রকাশ করেছেন এবং রাশিয়ানদেরকে সহায়তা করবার আশ্বাস দিয়েছেন। দুই প্রেসিডেন্টই তাদের টেলিফোন বার্তায় সন্ত্রাস নির্মূলে কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি শন স্পাইসার হামলার বিষয়ে তাঁর মন্তব্যে বলেছেন,
Attacks like these on ordinary citizens just going about their lives remind us that the world must work as one to combat violence in all forms. The United States is prepared to offer assistance to Russia.
এই ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন এবং আমরা অপেক্ষায় রয়েছি কি ঘটেছে তা জানবার। রাশিয়ার এই হামলা আমাদেরকে সতর্ক করে দেয় যে সকল ধরনের সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা দরকার। যুক্তরাষ্ট্র রাশিয়াকে সকল ধরনের তদন্তে সহায়তা করবার আশ্বাস দিচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির রাশিয়ান বিশ্লেষক অ্যালেক্সি মুরাভিয়েভ বলেছেন,
Initially, the Russians entertained several scenarios. One involved an attack inspired or orchestrated by the IS or Daesh. Another was an attack by...
প্রাথমিকভাবে ধারণা করছি ওই ঘটনায় কয়েকটি গোষ্ঠী জড়িত। হতে পারে এটি IS এর বা দায়েশের কাজ। বিভিন্ন জামাত এবং ইমারত কাফকা নামে সেন্ট পিটার্সবার্গের কয়েকটি জঙ্গি গোষ্ঠী রয়েছে, তারাও করতে পারে। IS এর রাশিয়া ককাসের হয়ে তারা কাজ করছে এমনও হতে পারে। তৃতীয়ত, ইউক্রেনের জঙ্গিরা এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শেষত, রাশিয়ার জাতীয়তাবাদী শক্তি নন এথনিক রাশিয়ানরা বিদেশিদের সঙ্গে মিলে এটা ঘটাতে পারে। 2010 সালে মস্কোয় ট্রেন স্টেশনে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় চেচনিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের হয়ে কাজ করেছিল নারী আত্মঘাতী হামলাকারীরা। তখন 33 জন নিহত হন। সোমবারের হামলাটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের এই ধরনের প্রথম হামলা। তারও আগে 2004 সালে মস্কো মেট্রোয় বোমা হামলায় 50 জন নিহত হন, সেটিও ছিল চেচেন বিদ্রোহীদের ঘটানো। 2015 সালের অক্টোবরে মিশরে রাশিয়ার জেটলাইনার ভূপাতিত করা হয়েছিল, যাতে 224 জন নিহত হন। ইসলামিক স্টেট ওই ঘটনার দায় স্বীকার করেছিল।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন। আইপিইউ সম্মেলনে আফ্রিকার এক অংশ এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষের যারা শিকার হয়েছে তাদের সহযোগিতায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ কামনা করা হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর সম্মেলনে আফ্রিকার এক অংশ এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ এবং খরাপীড়িত লাখ লাখ মানুষকে বাঁচানো এবং তাদের সহযোগিতায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ কামনা করা হয়েছে। অতি জরুরি বিষয় হিসেবে এ সংক্রান্ত একটি প্রস্তাবও মঙ্গলবার গ্রহণ করা হয়। আইপিইউ সদস্যরা এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানে নিজ নিজ দেশের সরকারকে উদ্যোগী হবার জন্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চাপ প্রয়োগের ব্যাপারে একমত হয়েছেন। এদিকে রাষ্ট্রের বিশেষ দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য বৃহৎ রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সদস্যরা একমত পোষণ করেছেন। প্রস্তাবটি বুধবার অর্থাৎ সম্মেলনের শেষ দিনে গ্রহণ করা হবে। বৈশ্বিক সন্ত্রাস রুখতে বিভিন্ন দেশের পার্লামেন্টগুলোকে কিভাবে শক্তিশালী করা যায় এবং সক্ষমতা বাড়ানো যায় সে বিষয়েও একটি সর্বসম্মত প্রস্তাব পাশ হবে বলে আইপিইউ মহাসচিব জানিয়েছেন।
আজ পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে ঝাড়গ্রামের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসাবে রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঝাড়গ্রাম নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করল, যার আজ আনুষ্ঠানিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের নয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রতি বছর 4 এপ্রিল পালন করা হবে নতুন জেলার জন্মদিন। জেলার উন্নয়নে 200 কোটি টাকা বরাদ্দ কথা ঘোষণাও করেছেন তিনি। ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
যখন কেউ কেউ কোনো
একই সাথে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝাড়গ্রামে অনেক রক্ত ঝরেছে আর নয়, এবার উন্নতির পথে এগিয়ে যাবে এই নতুন জেলা। এই জেলায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ার কথাও এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8,10,00,000 চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সম্পৃক্ততার জোরালো প্রমাণ পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারসি ল্যাব। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে ক্যাসপারসি ল্যাব কর্তৃপক্ষ। রাশিয়ার এই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির আসন্ন পৃষ্ঠার প্রতিবেদনে লাজারাস নামের একটি হ্যাকার গ্রুপের নাম উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এই গ্রুপের হ্যাকাররাই উত্তর কোরিয়া থেকে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইউরোপে একটি সার্ভার পরিচালনা করে। এই হ্যাকিং গ্রুপের সব ধরনের তথ্য ক্যাসপারস্কি কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই রিজার্ভ চুরির সাথে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার কথা জানিয়েছিল।
ভারতে সুপ্রিম কোর্টের রায়ের ফলে হাইওয়ের দুই পাশে 500 মিটারের মধ্যে সব পানশালা আর মদের দোকান বন্ধ হয়ে গেছে। 1 এপ্রিল থেকে তা কার্যকর হয়। আদালতের রায় এবং এই শিল্পে ও অর্থনীতিতে এর প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলেছি কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন শেগুফতা নাসরিন খুইন।
গৌতমবাবু, ভারতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হাইওয়ের দুপাশে 500 মিটারের মধ্যে সব পানশালা আর মদের দোকান বন্ধ হয়ে গেছে 1 এপ্রিল থেকে। সারা ভারতে এর কি প্রভাব পড়েছে?
এর প্রভাব মানে এক কথায় সাংঘাতিক। যেমন এই শিল্প মানে পানশালা শিল্পর দাবি, এতে 1 মিলিয়ন চাকরি খোয়া যাবে। কেননা ওই পানশালাগুলিতে কেবল খাওয়া দাওয়া করতে খুব কম লোকই আসবেন, সেখানে মদের যদি আয়োজন না থাকে তাহলে বেশিরভাগ লোকই আসবেন না। আচ্ছা, এরপর বিভিন্ন ব্যাংক থেকে এরা লোন নিয়ে এইগুলো করেছে, সেই লোনের অঙ্ক 1,00,000,000 টাকা, সেটাও কি করে সই হবে কেউ জানে না। আর রাজ্যগুলির দিক থেকে 50,000,000,000 টাকার রাজস্ব খোয়া যাবে প্রত্যেক বছর। এটা হচ্ছে একদিকের ব্যাপার। আবার অন্যদিকে সুপ্রিম কোর্ট যে যুক্তি শুনে এই নিয়মটা করেছেন, সেখানে দেখা যাচ্ছে তথ্য হচ্ছে সরকারি তথ্য, ভারতবর্ষে যত পথ দুর্ঘটনা হয় তার মধ্যে 40% হচ্ছে মাতাল ড্রাইভারের কাণ্ড। প্রত্যেক বছর মৃত্যু হয় 1,20,000 মানুষের। আরও দেখা যাচ্ছে যেগুলো ড্রাই রাজ্য অর্থাৎ গুজরাটের মতো, এখন সম্প্রতি বিহার হয়েছে, যেখানে মদ সরকারিভাবে বিক্রি করা যায় না, খাওয়াও যায় না, সেখানে কিন্তু দুর্ঘটনার হার কম।
আচ্ছা, একে পাশ কাটানোর কোনো উপায় আছে?
হ্যাঁ, পাশ কাটানোর চেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য করেছে, পশ্চিমবঙ্গ সেই দিকে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তা হলো এই ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে, এই দু ধরনের হাইওয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়মটা প্রযোজ্য। এখন রাজ্য সরকারগুলি চাইলেই এর অন্য তার বিবরণ দিতে পারে, বলতে পারে এগুলো স্টেট হাইওয়ে নয়, ন্যাশনাল হাইওয়ে বদল করতে পারবে না, বলবে এগুলো স্টেট হাইওয়ে নয়, এগুলো জেলার সড়ক। তা জেলার সড়ক সুপ্রিম কোর্টের এই আইনের আওতার বাইরে। এতে অবশ্য কেউ যদি জনস্বার্থ মামলা করে সুপ্রিম কোর্টে যায়, সেখানে বলা হয় যে দেখুন আপনাদের এই নিয়মটা মানুষকে বাঁচানোর জন্য করা হয়েছে, কিন্তু সেটাকে পাশ কাটানোর জন্য রাজ্য সরকার এটা করছে, আপনি এ ব্যাপারে হস্তক্ষেপ করুন, সেটা যদি হয় তাহলে কি হবে তা নিয়ে রাজ্য সরকারগুলিও একটু দুশ্চিন্তায় আছে।
সুপ্রিম কোর্টের রায়কে পাশ না কাটালে এর ফলে কি কি ঘটতে পারে?
বহু লোকের প্রাণ বাঁচতে পারে সহজ কথায়, মানে যারা এই রায়কে সমর্থন করছেন তারা বলছেন এইভাবে এই নিষেধাজ্ঞাটা না করে বরং ড্রাইভারদের, মানে বিশেষত ট্রাক ও বাস যারা সাধারণত বেশি বেপরোয়া গাড়ি চালায়, তাদের যেগুলো অন্য পশ্চিমী দেশেও আছে তাদের পরীক্ষা করা হোক যেখানে সেখানে কিংবা চেকপোস্ট বসিয়ে। কেননা লক্ষ্য তো তারা যে তারা মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে বলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সেই পদ্ধতিতে যদি আমাদের দেশও যায় তাহলে এই পানশালা শিল্পও বিপদে পড়ে না, আর যেটা লক্ষ্য মানুষের প্রাণ বাঁচানো সেটাও অনেকটাই পূরণ হয়। এখন প্রত্যেক 10 মিনিটে 9টি করে পথ দুর্ঘটনা ঘটে, এটা তো খুবই বেশি।
বেকারত্বের আশঙ্কা আছে এর কারণে?
হ্যাঁ, বেকারত্বের আশঙ্কাও বলা হচ্ছে 1 মিলিয়ন লোক কর্মহীন হবে। এর মধ্যে যদি কিছুটা অতিরঞ্জনও থাকে সংখ্যাটা যে তারই আশেপাশে এটা তো ধরেই নেওয়া যায়, তারা কি করবে কেউ জানে না।
রাজস্ব আদায়ের ব্যাপারে কি হবে?
রাজস্ব আদায় এরা বলছেন 50,000 কোটি টাকা বছরে সব রাজ্য মিলে।
আচ্ছা,
পশ্চিমবঙ্গে অঙ্কটা 1,000 কোটি টাকা।
আচ্ছা, এই শিল্পে কত টাকা লগ্নি হয়েছে?
এই শিল্পে লগ্নি হয়েছে 1,00,000 কোটি টাকা।
আচ্ছা, হাইওয়ে দুধারে দুর্ঘটনা কমে যাবে তা কি জোর করে বলা যায়?
হাইওয়ে দুধারে দুর্ঘটনা কমবে না, ওই দুধারে যে পানশালাগুলি আছে সেগুলো থেকে চট করে গাড়িটা থামিয়ে গিয়ে একটু আমি মদ খেয়ে এলাম সেইটা করা যাবে না বলেই হাইওয়েতে গাড়ি চালানোর সময় ড্রাইভাররা মাতাল হবেন না, এইটাই হচ্ছে সুপ্রিম কোর্টের ধারণা। কিন্তু কেউ যদি অন্য কোথাও থেকে মদের বোতল নিয়ে ওঠে এবং সেটা গাড়িতে বসে খায় সেটা কে ঠেকাবে? সেই জন্যই ওই বিকল্প পন্থা হিসেবে ভাবা হচ্ছে ড্রাইভারদের চেকিংটা বাড়ানো হোক।
আচ্ছা, দেশের হাইওয়েগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা জানা আছে?
হ্যাঁ, সংখ্যাটা 1,20,000 বছরে।
আচ্ছা, সে তো অনেক।
হ্যাঁ, অনেক। আর এর মধ্যে ওই যে বললাম 40% মাতাল ড্রাইভারের কীর্তি।
ভারত পর্যটনকে জোর দিচ্ছে, সেটা কি মদে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হতে পারে?
পর্যটক যারা আসেন, মানে দেশি তো বটেই, ভারতবর্ষ মদ্যপান বেড়েছে সাধারণ মানুষের মধ্যে, আর বিদেশি যারা আসেন তাদের মধ্যে তো মদ্যপানটা একটা সামাজিক অভ্যাস অনেকের ক্ষেত্রেই, কাজে তারা যদি এসে দেখেন বেড়াতে আসব, সুন্দর জায়গায় যাব, হোটেলে থাকব, রেস্টুরেন্টে যাব, কিন্তু গেলাসে মদ ঢালা যাবে না, তাহলে এটা তাদের পক্ষে খুবই বিরক্তিকর। কাজে পর্যটন শিল্প তাতে মার খাবে, যেখানে ভারত সরকার পর্যটন শিল্প থেকে ভালো রাজস্ব আদায়ের আশা করে। রাজস্ব আদায় ছাড়া কর্মসংস্থানও তো অনেক হয়, কাজে এটার অর্থনৈতিক ইমপ্লিকেশনটা অনেক রকম।
আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে এই কারণে?
পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে ওই যেগুলো রাজ্য হাইওয়ে আছে, রাজ্য সড়ক, সেগুলোকে জেলা সড়কে রূপান্তরিত করা। রূপান্তরিত মানে কিছুই না, শুধু একটা তালিকা থেকে আরেকটা তালিকায় নিয়ে যাওয়া। ওই জেলা সড়কের তালিকায় ঢুকে গেলে সেটার ওপর আর সুপ্রিম কোর্টের রায় প্রযোজ্য হয় না।
তাহলে আচ্ছা, তাহলে আর এটা কার্যকর করতে হবে না।
হ্যাঁ হ্যাঁ,
গৌতম গুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই রিপোর্টটা দেওয়ার জন্য।
নমস্কার।
নমস্কার। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল।